ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বিন হিউসেন। সামরিক সরকারের কঠোর দমন অভিযান উপেক্ষা করে সোমবার মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানায়, মিয়ানমারের বিভিন্ন শহরে রবিবার 18 জনের মৃত্যু এবং প্রায় 30 জনের আহত হবার পরের দিন নিরাপত্তা বাহিনী ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। দক্ষিণাঞ্চলীয় শহর দাওয়াইতে, যেখানে রবিবার কয়েকজনের মৃত্যু হয়, সেখানেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, তবে তা ছিল স্বল্প আকারের। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, বিক্ষোভকারীদের মৃত্যু ইঙ্গিত দিচ্ছে যে সেখানে পরিস্থিতির অবনতি ঘটছে, এবং বাইডেন প্রশাসন যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে অতিরিক্ত পদক্ষেপ নেবার কথা ভাবছে। প্রেসিডেন্ট বাইডেন সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় বৃহত্তর দেয়াল নয় সম্পর্ক ঝালাই করার প্রয়াস চালান। প্রেসিডেন্ট বাইডেন বলেন, দীর্ঘদিনের পাশাপাশি থাকা দুটি দেশের সুষ্ঠু প্রতিবেশী দেশ হিসেবে অবস্থান কোনোদিনই ভালো ছিল না। তবে তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ওব্রাদোরকে জানান, আমরা একত্রে কাজ করার বেলায় নিরাপদ, তা সে আমাদের যৌথ সীমান্ত বিরোধ হোক বা মহামারীকে নিয়ন্ত্রণের বেলায় হোক। প্রেসিডেন্ট ওব্রাদোর প্রেসিডেন্ট বাইডেনকে সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক রচনার প্রয়াস রাখার জন্য ধন্যবাদ জানান, এবং বলেন, স্বায়ত্তশাসন ও স্বাধীনতার উপর ভিত্তি করে আমাদের আরও শান্তি ও সমৃদ্ধির জন্য সহযোগিতা করে যেতে হবে। যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে সহজলভ্য হতে চলেছে তৃতীয় এক ভ্যাকসিন। জনসন অ্যান্ড জনসন কর্তৃক প্রস্তুতকৃত এই ভ্যাকসিন বাজারে আসছে জেনসন কোভিড 19 ভ্যাকসিন নামনি, যাকে গত সপ্তাহান্তে কর্তৃপক্ষ অনুমোদন দেয়। প্রায় 40 লক্ষ টিকা মঙ্গলবার থেকে সহজলভ্য হতে পারে। কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি উন্নতি হবার পর আবারও সংক্রমণ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞরা জানান, আরও দ্রুত সংক্রমণশীল প্রজাতির ভাইরাস কোভিড ভাইরাসের চাইতেও দ্রুত হারে ছড়াচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক রুশেল ওয়েলেন্সকি বলেছেন, আপনারা সঠিক করে শুনবেন, বর্তমানে নতুন আগ্রাসী ভাইরাস অত্যন্ত সংক্রমণশীল, সতর্ক না থাকলে আমাদের কষ্টার্জিত সফলতা বিফলে যাবে। এই নতুন ভাইরাস জনগণ এবং আমাদের সমৃদ্ধির জন্য এখন সত্যিকারের এক হুমকি। আফগানিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জলমে খলিলজাদ শান্তি প্রক্রিয়ার পদক্ষেপ ত্বরান্বিত করার বিষয়ে প্রেসিডেন্ট আশরাফ গানি এবং আফগান শান্তি কাউন্সিল প্রধান আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে আলোচনা শুরু করেছেন। রবিবার পররাষ্ট্র দফতর জানায়, বিশেষ দূত জলমে খলিলজাদের ভ্রমণের লক্ষ্য তালিবান এবং আঞ্চলিক দেশগুলি সহ বিভিন্ন সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করা, যাতে করে একটি ন্যায্য ও টেকসই রাজনৈতিক সমাধান এবং সমন্বিত যুদ্ধবিরতি অর্জন করা যায়।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
লিবিয়ার কর্তৃপক্ষ 30 জন অভিবাসীর হত্যাকাণ্ডের অন্যতম ঘাতককে গারিয়ান এলাকা থেকে গ্রেফতার করেছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম তার রিপোর্টে।
গত বছর মে মাসে লিবিয়াতে 26 জন বাংলাদেশি সহ 30 জন অভিবাসীকে হত্যার সাথে জড়িত অন্যতম প্রধান সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার ঢাকায় পাওয়া খবরে বলা হয়েছে, লিবিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির রাজধানী ত্রিপোলি থেকে 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘারিয়েন এলাকা থেকে সোমবার 23 বছর বয়সী এই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রেপ্তার গ্রেপ্তার হওয়া এই ব্যক্তি জিজ্ঞাসাবাদের সময় ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পরিচয় উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়েছে তার আটকের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরুর কাজ অনেকটাই এগিয়ে যাবে। গত বছরের মে মাসে দেশটির রাজধানী থেকে 150 কিলোমিটার দক্ষিণের মিজদা শহরে মানব পাচারকারীদের কাছ থেকে অপহরণের শিকার হন 38 জন বাংলাদেশি। পরে অপহরণকারীদের গুলিতে 26 জন বাংলাদেশি নিহত হন এবং আহত হন আরো 11 জন। উল্লেখ্য, নিহত ও আহত এ সকল বাংলাদেশিকে যারা উন্নত জীবনের লোভ দেখিয়ে ইউরোপে পাচারের জন্য বাংলাদেশ থেকে লিবিয়াতে পাঠিয়েছিল সেই বাংলাদেশি মানব পাচারকারী চক্রের 4 জনকে গত বছর জুন মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী জিয়া হাবিবের কাছে ভয়েস অফ আমেরিকার তরফে মানব পাচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে মানব পাচার বিরোধী কঠোর আইন থাকলেও পাচারকারীরা এতই প্রভাবশালী যে তাদের তৎপরতা বন্ধ করা যাচ্ছে না। তিনি বলেন,
মানব পাচার প্রতিরোধে আমাদের দেশে আইন আছে, বিশেষ আদালত আছে, এরপরেও মানব পাচার লাগামহীন ভাবে বেড়েই চলেছে। আমাদের দেশে বিশেষ করে এইদিকে মায়ানমার, কক্সবাজার, চট্টগ্রাম থেকে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলো একেবারে মানব পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি যে এই পাচারের কাজে একটা শ্রেণীর মাফিয়া চক্র এবং মানব পাচারকারী এরা যুগপত ভাবে এই পাচার কাজের সাথে জড়িত। এরা এতই প্রভাবশালী যে তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে তাদের এই আগ্রাসী তৎপরতা বন্ধ করা যাচ্ছে না। সম্প্রতি এই যে দেখা গেছে যে মানব পাচারের সাথে যারা জড়িত তারা গরিব মানুষগুলোকে বিভিন্ন দেশে পাচার করছে, তারা গিয়ে দেখা যাচ্ছে সমুদ্রে গিয়ে মরছে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা মারা যাচ্ছে বা গ্রেফতার হচ্ছে, বিভিন্ন দেশের কারাগারে তারা বন্দী হয়ে আছে, কিন্তু যারা নাটের গুরু তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এই জন্য আমাদের আইনকে আরো সঠিকভাবে প্রয়োগের ব্যবস্থা করতে হবে, আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, মানব পাচার একটি ঘৃণ্য কাজই নয়, এটা মানবাধিকারের লঙ্ঘন যা জাতিসংঘ সনদের পরিপন্থী। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট উপলক্ষে 170 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কলকাতা থেকে জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটমুখী পশ্চিমবঙ্গে এরিয়া ডমিনেশন এবং সুষ্ঠু ও অবাধ ভোটের লক্ষ্যেই অতিরিক্ত 170 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এর ফলে রাজ্যে বিধানসভা ভোট উপলক্ষে মোট 295 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে। প্রসঙ্গত বলা যেতে পারে, আগে নির্বাচন কমিশন জানিয়েছিল যে ভোটের জন্য বাংলায় 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সেই মতো বাহিনী আসাও শুরু হয়ে গিয়েছে রাজ্যে, জেলায় জেলায় পৌঁছেও গিয়েছে বাহিনী। ইতিমধ্যেই এলাকাভিত্তিক রুট মার্চ এরিয়া ডমিনেশনের কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এরপরই আজ নির্বাচন কমিশনের নির্দেশে ফের অতিরিক্ত 170 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় পাঠানোর কথা পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নকে চিঠি দিয়ে জানিয়েও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী 8ই মার্চের মধ্যেই অতিরিক্ত 170 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসবে। এই অতিরিক্ত 170 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকছে সিআরপিএফ 70 কোম্পানি, বিএসএফ 13 কোম্পানি, সিআইএসএফ 25 কোম্পানি, আইটিবিপি 20 কোম্পানি এবং এসএসবি থাকছে 41 কোম্পানি। কোভিড স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার বন্দোবস্ত করার জন্য চিঠিতে নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য সরকারকে বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। মঙ্গলবার হংকং এর একটি আদালতে 47 জন গণতন্ত্রপন্থী সক্রিয়বাদীদের শুনানি শুরু হচ্ছে, যাদের ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। রয়টার্স সংবাদ মাধ্যম জানায়, একজন সক্রিয়বাদী ও ডিস্ট্রিক্ট কাউন্সিলর আদালতে অজ্ঞান হয়ে পড়লে আদালত শুনানি বন্ধ রাখে। শত শত প্রতিবাদকারী গণতন্ত্রপন্থীদের প্রতি সংগতি প্রকাশ করে আদালতের বাইরে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা হংকং মুক্ত করো, আমাদের বিপ্লব, সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি চাই ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন। কানাডার একটি আদালত হুয়াওয়ের প্রধান নির্বাহীকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাবে কিনা সে ব্যাপারে সোমবার থেকে শুনানি শুরু করেছে। চীনের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থার প্রতিষ্ঠাতার কন্যা ও সংস্থার শীর্ষ নির্বাহী মেং ওয়াং জোকে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়। মিস ওয়াং জু 2800 সাল থেকে কানাডার ভ্যাঙ্কুভারে গৃহবন্দী অবস্থায় রয়েছেন। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে হুয়াওয়ে সংস্থা হংকং ভিত্তিক স্কাইকম সংস্থার মাধ্যমে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গ করে তা ইরানকে সরবরাহ করেছিল। এবং যুক্তরাষ্ট্র সরকার ক্যাম্বোডিয়া সরকারের নেওয়া নতুন ইন্টারনেট নজরদারি ব্যবস্থা প্রবর্তনে উদ্বেগ প্রকাশ করেছে। এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের উপর কর্তৃপক্ষ নজর রাখা এবং সেন্সর করার আরও বেশি ক্ষমতা পাবেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
ভয়, আতঙ্ক কিংবা শোক, যে কারণেই হোক, কারাগারে আটক অবস্থায় মারা যাওয়া লেখক মোস্তাক আহমদের ঢাকার লালমাটিয়ার ফ্ল্যাট বাড়িতে বসবাস করা বয়োবৃদ্ধ বাবা মা এবং স্ত্রী সাংবাদিক ও মানবাধিকার সক্রিয়বাদীদের সাথে একটি কথাও বলছেন না। বহুতল বিশিষ্ট ফ্ল্যাট বাড়ির যে ফ্ল্যাটটিতে তারা থাকেন সেখানে যাওয়া বারণ বলে জানালেন বাড়ির নিরাপত্তা কর্মী মুমিন মিয়া।
এই মুহূর্তে কেউ সাথে কথা কইবে না, দেখা করবে না, কেউ যাইতে পারবে না, নিষেধ করছে। আমি তো কি আমার বাড়ি সারে না কই দিয়েছি।
লেখক মুস্তাকের কোনো ভাই নেই, বোনেরা থাকেন বিদেশে। বহু চেষ্টা তদবিরের পরে ভয়েস অফ আমেরিকার সাথে দু একটি কথা বলতে রাজি হলেন প্রয়াত মুস্তাক আহমেদের চাচাতো ভাই ডক্টর নফিসুর রহমান। ডক্টর নফিস জানান, মুস্তাক আহমেদের মৃত্যুর ব্যাপারে তার পরিবার কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবে না। তিনি বলেন, মানসিক নির্যাতন সহ্য করতে না পারাই লেখক মুস্তাকের মৃত্যুর অন্যতম কারণ।
তার মধ্যে ছোটবেলা থেকে একজন প্রো লিবারেশন, প্রো বঙ্গবন্ধু একটা মানুষকে, এরকম একটা মানুষকে যখন মানে দেশের বিরুদ্ধে কাজ করার জন্য অভিযোগ আনা হয়, তার এটা কিন্তু একটা মানুষের জন্য একটা বিশাল মেন্টাল স্ট্রেস। তার মধ্যে তার বাবা মা বৃদ্ধ, তার বৃদ্ধ বাবা মা স্ত্রী হাসপাতালে, মানে একের পর এক তাকে তার বেল রিফিউজ হচ্ছে, এগুলি তো একটা মানুষকে মানে সাইকোলজিক্যালি বিশাল ইয়ে, দ্যাট ইজ অল, মানে এই এই স্ট্রেসটা সে দিতে পারে নাই।
এদিকে লেখক মুস্তাক আহমদের মৃত্যুর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাসালে এই ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ এবং স্বাধীন তদন্ত নিশ্চিত করতে সরকারের প্রতি তাগিদ দিয়েছেন সোমবার প্রদত্ত এক বিবৃতিতে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
কক্সবাজারে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় বাংলাদেশ পুলিশ নিজেদের 3 সদস্যকে আটক করেছে। ঘটনার পরপরই তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া ছিনতাইয়ের শিকার রুজিনা খাতুনের দায়ের করা মামলায় ওই 3 পুলিশ সদস্যকে 2 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। কক্সবাজার সদর মডেল থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোমবার বিকেলে কক্সবাজার পৌরসভার কুতুবদিয়া পাড়ার বাসিন্দা রুজিনা খাতুনের 3 লাখ টাকা ছিনতাই করে পুলিশের ওই 3 সদস্য। সাদা পোশাকে ট্যাক্সিতে করে গিয়ে ঘরে ঢুকে পিস্তল দেখিয়ে ওই টাকা ছিনতাই করা হয়। সেই সময় স্থানীয়দের সহযোগিতায় একজন পুলিশ সদস্যকে আটক করা হয়। স্থানীয়রা পুলিশ হেল্পলাইন 999 ফোন করে অভিযোগ করেন। এরপর ঘটনার সাথে জড়িত আরও 2 পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পুলিশের উপপরিদর্শক নুরুল হুদা, কনস্টেবল মুমিনুল ও মামুন মোল্লা। তারা সবাই কক্সবাজার সদরে কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে খুব কম সময়েই মামলা নেয় পুলিশ। মঙ্গলবার ওই 3 আসামিকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চাওয়া হয়। কোর্ট ইন্সপেক্টর চন্দন কুমার চক্রবর্তী জানান, আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
লুঞ্ছিত যে টাকাটা, সে টাকাটা উদ্ধারের লক্ষ্যে তদন্তকারী অফিসার 5 দিনের রিমান্ড আবেদন করেছিলেন, কিন্তু আদালত শুনানি শেষে আসামিদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
কোর্ট ইন্সপেক্টর চক্রবর্তী। আলোচিত মেজর সিনহা হত্যার পর কক্সবাজার থেকে পুলিশের সব সদস্যকে একযোগে বদলি করে দেয়া হয়েছিল নতুন টিম। নতুন টিমে এই ঘটনা প্রকাশিত হওয়ার সাথে সাথেই দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
মোয়াজ্জেম হোসেন শাকিলের আরেকটি রিপোর্ট।
কক্সবাজারের ক্যাম্প থেকে বাসাঞ্চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন রোহিঙ্গাদের পঞ্চম দল। বাংলাদেশ সরকারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজানয়ন জানিয়েছেন, এবারও প্রায় 3,000-এর মতো রোহিঙ্গা স্থানান্তর হচ্ছেন। আগামী দুই দিনে দুই ভাগে তাদের বাসাঞ্চরে নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার কক্সবাজার থেকে চট্টগ্রাম পৌঁছেছেন প্রায় 2,000 রোহিঙ্গা। রাতে তারা চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে অবস্থান করবেন। বুধবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব পয়েন্ট থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে করে তারা বাসাঞ্চরের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর নাগাদ তাদের বাসাঞ্চরে পৌঁছার কথা। একইভাবে পরদিন বৃহস্পতিবার দুপুর নাগাদ বাসাঞ্চরে পৌঁছবেন পঞ্চম দলের অবশিষ্ট রোহিঙ্গারা। গত 29 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই স্থানান্তর প্রক্রিয়ায় ইতিপূর্বে 4 দফায় কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে বাসাঞ্চর আশ্রয়ণ প্রকল্পে গেলেন প্রায় 10,000 রোহিঙ্গা। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে 10,00,000 রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন কক্সবাজারের ক্যাম্পগুলোতে। সেখান থেকে প্রায় 1,00,000 রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য প্রস্তুত করা বাসাঞ্চর আশ্রয়ণ প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন।
আজ মঙ্গলবার ভোরবেলাতেই পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বেশ কয়েকটি গ্রামের রাস্তা লাল কালিতে লেখা মাওবাদী পোস্টারে ছেয়ে গিয়েছে। হাতে লেখা পোস্টারগুলোতে বলা হয়েছে, টিএমসি দূর হটাও, বিজেপি হাত গুটাও, আর জনগণকে ডাক দেওয়া হয়েছে ভোট বয়কট করার। সবেমাত্র পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। প্রথম দফায় 27 মার্চ ঝাড়গ্রামের 4টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ছিল মনোনয়নপত্র পেশের দিন, আর আজ সকালেই হুমকি দিয়ে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার পড়েছে, তাতে গ্রামবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। কয়েক বছর আগেও এইসব এলাকা মাওবাদীদের দখলে ছিল। মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান জেলার শালপিয়ালের বন ঘেরা অনেকটা এলাকাকে বলা হতো জঙ্গলমহল। জায়গাগুলো ছিল মাওবাদীদের টেরা। তারা সেখানে যথেচ্ছাচার করত। কেন্দ্রীয় বাহিনীর ওপর তাদের একের পর এক চোরাগুপ্ত আক্রমণে বহু সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। তবে কয়েক বছর হলো মাওবাদী নেতা কিষেনজির খুন হওয়ার পর পশ্চিমবঙ্গে মাওবাদী দাপট অনেকটাই কমেছে, তবে এখনও মাঝে মধ্যেই তারা মাথাচাড়া দিয়ে ওঠে। কিছুদিন আগে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও আরও কয়েকজন নেতার মাথার দাবিতে পোস্টার পড়েছিল। পুলিশ অবশ্য পরে জানায় ওই পোস্টারের সঙ্গে মাওবাদীদের কোনো সম্পর্ক নেই। আজকে এই পোস্টারগুলো সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাবই রাজনৈতিক দলের নেতারা দেননি। তৃণমূল, বিজেপি, বাম ও কংগ্রেস প্রত্যেকেই সরাসরি উত্তর এড়িয়ে গিয়েছে। পুলিশ এই পোস্টারের উৎস অনুসন্ধান করছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
কোভিড-19 ভ্যাকসিন দ্রুত সরবরাহের আশ্বাস দিয়েছে ফাইজার এবং মডার্না। এই ওষুধ সংস্থার কর্মকর্তারা বলছেন যে তারা যুক্তরাষ্ট্রে কোভিড-19 ভ্যাকসিন সরবরাহের কাজ আরো ত্বরান্বিত করার চেষ্টা করছেন। আরো ভ্যাকসিন প্ল্যান্ট চালু করে তারা জানিয়েছেন যে সমগ্র যুক্তরাষ্ট্রে জনসংখ্যাকে টিকাদানের আওতায় আনার জন্য পর্যাপ্ত টিকা তৈরি করতে কিন্তু প্রায় জুলাই মাসের শেষ পর্যন্ত গড়িয়ে যাবে। তবে স্বল্প আয়ের দেশগুলি এখনো এই টিকাদানের লাইনে পিছনে পড়ে রয়েছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা স্টিভ বারাগোনা তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে যুক্তরাষ্ট্রে দুর্লভ টিকাগুলির জন্য দীর্ঘ অপেক্ষা করে অনেক মানুষ যথেষ্ট বিরক্ত এবং সেই কারণে কোভিড-19 ভ্যাকসিন বাজারে সরবরাহের কাজ আরো দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তা উপলব্ধ হয়েছে। তবে ওষুধ সংস্থার আধিকারিকরা মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসকে বলেছেন যে তারা ভ্যাকসিন সরবরাহ করছেন এক বড় উপায়। Pfizer chief business officer John Young Bolin,
"We recognize the need to vaccinate more people more quickly and have worked hard to significantly increase production.
Amra aro beshi manushke aro druto tika dewar proyojoniyotake shikriti diyechi ebong utpadon briddhir lokkhe kothor porishrom korchi.
Shongsthati utpadon baranor jonno ekti alada utpadon line o jukto koreche. John Young aro bolen,
"As a result of these improvements, we expect to increase the number of doses available from approximately 4 to 5 million doses per week."
Ei unnotir folshorup amra February masher shurute প্রতি সপ্তাহে প্রায় 40 থেকে 50 লাখ এবং মার্চের মাঝামাঝি পর্যন্ত প্রতি সপ্তাহে প্রায় 130 লাখ টিকা উৎপাদন করতে পারবো বলে প্রত্যাশা করছি।
মডার্নার প্রেসিডেন্ট স্টিভেন হো কংগ্রেসকে বলেছিলেন যে তার সংস্থাতেও উৎপাদন অনেক বেড়েছে। তিনি বলেন,
"We have doubled our monthly deliveries since the end of 2020 and we are aiming to double them again by April to more than 40 million doses a month."
আমরা 2020 সালের শেষ দিকে আমাদের মাসিক বিতরণ দ্বিগুণ করেছি এবং এগুলো আবার দ্বিগুণ করে 4 কোটি অর্থাৎ 40 মিলিয়ন করে বেশি মাত্রায় ডোজ উৎপাদন করার প্রত্যাশা করছি।
জুলাইয়ের শেষের দিকে দুটি সংস্থা একত্রে 60 কোটি ডোজ সরবরাহ করার আশা রাখছে, যা দুটি ডোজ দিয়ে 30 কোটি লোককে কিন্তু টিকা দেওয়ার পক্ষে যথেষ্ট। তৃতীয় একটি ভ্যাকসিন খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। জনসন এন্ড জনসনের এই ভ্যাকসিনের কেবল একটি ডোজ নিলেই হবে, ফাইজিতাল তাপমাত্রায় রাখারও প্রয়োজন হবে না। এটি গুরুতর রোগের বিরুদ্ধে 85% কার্যকর হবে। অন্য দুটির তুলনায় কিছুটা কম কার্যকরী হলেও এটি খুব ভালো কাজ করবে বলেই জানিয়েছেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন বিশেষজ্ঞ উইলিয়ামস মোস। মিস্টার মোস বলেন, যদি এই ভ্যাকসিনের একটি মাত্র ডোজ নিলেই কাজ হয় এবং কেবলমাত্র রেফ্রিজারেটরের তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, তবে এটি অনেক দেশের পক্ষে খুবই সুবিধাজনক হবে। শুক্রবার 27 ফেব্রুয়ারি জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের শুনানি হবে। অনুমোদনের আগে কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যদিও অনেক দেশকে এই ভ্যাকসিনগুলির জন্য অপেক্ষা করতে হবে। আন্তর্জাতিক উদ্ধার কমিটির স্বাস্থ্য ইউনিটের প্রধান মেসফিন তেসেমা বলেছেন, সংস্থাগুলি উৎপাদন বাড়িয়ে তুলতে পারে, তবে উচ্চ আয়ের দেশগুলি কিন্তু এবছরের অনেকটা সময়ই লকডাউনের আওতায় ছিল। তিনি বলেন, যদিও এই ঘোষণাটি স্বাগত জানানোর মতো একটি সংবাদ, তবে নিম্ন আয়ের দেশগুলিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে উৎপাদন 2021 বা 2022 সালের শেষের দিকেই উপলব্ধ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থিত কোভ্যাক্স কার্যক্রমে ফাইজার এই বছর স্বল্প আয়ের দেশগুলির জন্য 4 কোটি ডোজ বিক্রি করেছে। জনসন এন্ড জনসন বিক্রি করেছে 10 কোটি। আরো টিকা আসছে অ্যাস্ট্রাজেনেকা থেকে, তবে বিশেষজ্ঞরা বলছেন যে সারা বিশ্বের 7,800 কোটি মানুষের কাছে টিকা পৌঁছতে কিন্তু বিশ্বজুড়ে আরো অনেক ভ্যাকসিন কারখানার প্রয়োজন হবে।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আজকের নিউজওয়ার্ডসে সাবরিনা, আমরা সংবাদে, বিশেষত অর্থনৈতিক সংবাদে ব্যবহার করা হয় এমন একটা শব্দ নিয়ে আলোচনা করব। আজকের নিউজওয়ার্ড হচ্ছে কনসিউমার। তাহলে এসো শোনা যাক খবরের এই অংশটুকু।
Here is a story about a court case involving mobile phone technology.
Samsung called the verdict a loss for the American consumer.
এবার বলো দেখি কিছু বুঝতে পারছো?
হ্যাঁ, এখানে তো আমার মনে হচ্ছে বলছে যে এটা আদালতের মামলা সম্পর্কে একটা কাহিনী।
হ্যাঁ ঠিক হয়েছে, কিন্তু মনে আছে বোধহয় একবার আমরা বলেছিলাম যে স্টোরি শব্দের আবিধানিক অর্থ গল্প কিংবা কাহিনী তো হয়, কিন্তু যখন সংবাদের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয় তাহলে তখন আমরা এটাকে সংবাদ বা প্রতিবেদন বলতে পারি।
হ্যাঁ আমার এখন মনে পড়ছে। তাহলে এই বাক্যটার মানেটা কি হবে?
আচ্ছা, এর অর্থ হবে যে এটা আদালতের মামলা সম্পর্কে একটা খবর, যাতে মোবাইল ফোনের প্রযুক্তি সম্পর্কে বলা হয়েছে। এবার সাবরিনা, বলো তো এর পরের বাক্যের মানে কি হবে?
হ্যাঁ, এর পরের বাক্যের মানে হচ্ছে স্যামসং এই ভার্ডিক্টকে আমেরিকান কনসিউমারের জন্য একটা ক্ষতি বলে অভিহিত করেছে।
বেশ, বুঝতে পারছি তুমি ভার্ডিক্ট আর কনসিউমার এই দুটি শব্দের কোনো বাংলা ঠিক মতো বলছো না।
হ্যাঁ, আমার কাছে কিন্তু এই দুটো শব্দ আসলে একটু অপরিচিতই মনে হচ্ছে। কনসিউমার শব্দটা যদিও আমি শুনেছি, তবে ঠিক আসলে বুঝতে পারছি না এই ক্ষেত্রে। এবং এই যে ভার্ডিক্ট, এই কথাটার মানেটা আমার ঠিক পরিষ্কার হচ্ছে না।
আচ্ছা, ভার্ডিক্ট মানে হচ্ছে আদালতের রায়। তাহলে এবার বলো সাবরিনা, বাক্যটা কি হবে?
আচ্ছা, তাহলে এই বাক্যটা হবে স্যামসং আদালতের এই রায়কে আমেরিকান কনসিউমারদের জন্য একটা ক্ষতি বলে অভিহিত করেছে।
বাহ, এবার শোনা যাক পরের অংশ।
Law professor Robin Feldman agrees. She says the verdict will lead to less innovation, fewer choices, and higher prices for consumers.
এবার বলো তো এর বাংলাটা কি হবে?
হ্যাঁ, বাংলাটা হবে আইনের অধ্যাপক রবিন ফেল্ডম্যান একমত হয়েছেন।
আর পরের বাক্যের বাংলা?
হ্যাঁ, পরের বাক্যটি এরকম। তিনি বলছেন আদালতের এই রায়ের ফলে ইনোভেশন কম হবে এবং কনসিউমারদের জন্য পছন্দের সুযোগ থাকবে কম এবং মূল্য থাকবে বেশি।
হ্যাঁ, অনুবাদটা মোটামুটি ঠিক হয়েছে, তবে বুঝতেই পারছি যে ইনোভেশন শব্দের মানেটা তুমি বুঝতে পারোনি। ইনোভেশন শব্দের মানেটা হচ্ছে নতুন কিছু প্রবর্তন করা, নতুন কিছু চালু করা। অনেক সময় কিন্তু আবিষ্কার অর্থেও কিন্তু ইনোভেশন শব্দটা ব্যবহার করা হয়, তবে সাধারণত নতুন কিছু প্রবর্তন করা কিংবা পুরোনোটাকে খানিকটা পরিবর্তন করা, নতুনভাবে, এরকম অর্থেই শব্দটা ব্যবহার করা হয়। এবার সাবরিনা, বাক্যটা আবার বাংলায় বলো তো।
হ্যাঁ, এখন বাক্যটা হবে, তিনি বলেছেন আদালতের এই রায়ের ফলে নতুন কিছু প্রবর্তন করা কমে যাবে এবং কনসিউমারদের জন্য পছন্দের সুযোগ থাকবে কম এবং মূল্য থাকবে বেশি।
বাহ, এবার শোনা যাক কনসিউমার শব্দের ব্যাখ্যা কিংবা সংজ্ঞা।
A consumer is a person who might purchase goods or services.
এবার কিন্তু সাবরিনা তোমাকে বলতে হবে যে কনসিউমার সম্পর্কে এখানে কি বলা হচ্ছে।
এখানে কনসিউমার হচ্ছেন এমন একজন যিনি গুডস কিংবা সার্ভিসেস ক্রয় করেন।
হ্যাঁ, সংজ্ঞাটা তুমি ঠিক বলেছো, তবে গুডস এবং সার্ভিসেস এর বাংলাটা বলতে পারোনি।
হ্যাঁ, কারণ এই দুটো শব্দ আমি ঠিক বুঝলেও না বাংলা অর্থটা কি হবে ঠিক বলতে পারছি না।
হ্যাঁ, গুডস এর বাংলা হচ্ছে সাধারণত পণ্য, আর সার্ভিসেস এর মানে হচ্ছে পরিষেবা। তাহলে পুরো বাক্যটার অর্থ হবে যে কনসিউমার হচ্ছেন এমন একজন যিনি পণ্য কিংবা পরিষেবা ক্রয় করে থাকেন।
আচ্ছা, তো আপনি তো এখন কনসিউমারের সংজ্ঞাটা বললেন, কিন্তু এর বাংলা মানেটা কি হবে?
আসলে এর একটা বাংলাও আছে, তুমি ঠিকই প্রশ্ন করেছো, এবং কনসিউমারের একটা বাংলা হচ্ছে ভোক্তা বা যিনি ভোগ করেন। অনেক ক্ষেত্রে কনসিউমারকে কিন্তু ক্রেতা অর্থেও ব্যবহার করা যেতে পারে।
আচ্ছা, এখন বুঝতে পারছি।
তাহলে এবার শোনা যাক পরের বাক্যগুলো।
Many companies advertise to get consumers to buy their products. Consumer is a word you often hear in economic and business stories.
অনেক কোম্পানি তাদের উৎপাদিত পণ্যের জন্য ভোক্তাদের জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে।
হ্যাঁ, তবে এই ভোক্তা শব্দটা ঠিক কোথায় শোনা যায় সেই সম্পর্কে পরের বাক্যে কি বলা হয়েছে?
হ্যাঁ, পরের বাক্যের বাংলাটা হবে যে এই ভোক্তা শব্দটি আপনি প্রায় শুনবেন অর্থনৈতিক কিংবা ব্যবসা বিষয়ক খবরে।
বাহ, তার মানে এখন তুমি কনসিউমার শব্দটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো।
হ্যাঁ, এখন কিন্তু আমার কাছে পরিষ্কার হয়েছে শব্দটি।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন
সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English.
Today on the program, you will hear from Dan Friedel, Armin Kasabian, and Anna Mateo. Later, Steve Ember will present our American history series, The Making of a Nation. But first, here is Dan Friedel.
Rhiannon Potke writes about sports for a newspaper in Tennessee. She learned through that work that some young people did not have good sports equipment or gear. She decided to do something about it. Potke started an aid group called Goods for Greatness. The charity connects teams and children who needs sports equipment with donors like Aubrey Monroe. Monroe is a player on the USA women's softball team. She was hoping to compete at the Olympics in Japan last year. When the event was delayed because of the coronavirus pandemic, Monroe started cleaning out her home in Florida. She realized she had a lot of extra sports equipment. Monroe had heard about Potke's organization, so she sent pictures of the gear she no longer needed. Potke helped find people in Florida who could use the softball equipment. Monroe said by making the donation, she was paying it forward. This means to do good for someone as a thanks for the help other people give you. One person who got some of her softball equipment was a girl who reminded Monroe of herself when she was young. That one was particularly special, she said. I had a lot of people do really great things for me when I was growing up. Monroe said doing something nice for a stranger made her feel good. Many people have donated to Goods for Greatness. Former U.S. women's soccer star Julie Foudy donated 100 soccer balls. Colleges in states including Georgia, California, and Colorado sent equipment too. Potke said her group saves on expenses by finding donors in the same areas as those who need the equipment. Jarrett Walls is the tennis coach at a high school near Raleigh, North Carolina. He said many of his players never would have tried the sport if it had not been for the donation from Potke's charity. Last year, he said, only 7 girls tried to play tennis. This year, he has about 30. Potke said she enjoys helping children play sports, but there is one problem, space. The donations take up an entire room in her home. She said she hopes to someday do the aid work full-time. I'm Dan Friedel.
A human rights group says it has found evidence showing Vietnamese human rights activists are being attacked online by hackers. Amnesty International is a non-governmental organization that supports human rights around the world. The organization said the attacks are from Ocean Lotus, a group that targets individuals, governments, and companies across Southeast Asia. The group is suspected of having ties to Vietnam's communist government. Amnesty Tech's security lab reported on its findings Wednesday. It said it found evidence of hackers trying to steal information from two activists, one in the Philippines and another one in Germany. Boy Tan Hieu is a blogger and pro-democracy activist. He was targeted with spyware at least four times. Computer programs that permit hackers to secretly steal a person's information are known as spyware. In 2013, Hieu left Vietnam for Germany. The second blogger was not named over safety concerns. That person was targeted three times last year. Vietnam is a single-party country ruled by the Communist Party. The government heavily restricts freedom of speech. Individuals who speak out against the government can face punishment. The Vietnamese Overseas Initiative for Conscious Empowerment is a non-profit organization based in the Philippines. It was targeted by hackers in April 2020, Amnesty reported. Former employees and volunteers were harassed, prevented from traveling, and had their passports taken away from them when they returned to Vietnam. Amnesty also said it found that Ocean Lotus created emails meant to trick people into opening files in an effort to hack information. The rights group added, more recently, Ocean Lotus was found to have created fake online media websites based on content taken from official news websites. I'm Armin Kasabian.
From VOA Learning English, this is the Health and Lifestyle Report. After nearly a year in pandemic lockdowns, many people have experienced stress. There are many different ways to reduce stress. Some people might choose to walk in nature or do another kind of exercise. Others may try some deep breathing, or spend time doing an activity that makes them happy.
But some people have found a much different way to beat stress, by breaking things into a million little pieces. Since doing this at home could be destructive and possibly dangerous, places have been set up to permit people to destroy things legally and safely.
The places are called rage rooms. Rage is a term that means strong anger. A rage room is a private business where you pay to break things. People who have used rage rooms and therapists who approve or disapprove of them recently spoke to the Associated Press.
Business executive and father Josh Elohim recently visited a rage room. after breaking a computer printer and other items, he said the activity felt good. It was like the kind of exercise he used to get cutting wood at his country home in New York. Since last winter, Elohim and his wife, Michelle, have been in lockdown at home with four kids, ages 4 to 17. The two said they badly needed a way to reduce stress and let off steam.
So they went to marriage and family therapist Yashika Buddy. After the family dressed in protective clothing and picked their destructive devices, they entered a rage room. The family is religious. Josh the father explained that their belief in God keeps them grounded. But he added with a laugh, "I'm not opposed to breaking some stuff to relieve some tension." In the United States, rage rooms became more common in late 2019. Many people used the rooms to release stress related to life events, such as going through a breakup. Others visited rage rooms with friends as simply a way to have fun. But the rooms became more popular as most other entertainment places started shutting down last March. As the pandemic continues, Buddy sees her rooms as valuable therapy. She has been a therapist for 13 years. She suggests different kinds of therapy to the people she works with, such as yoga and meditation. Usually, these are quiet treatments. For something different, she decided to create rage rooms. Other therapists have also been sending patients to her rooms, called Smash RX. She hopes more will do the same.
Some therapists, however, think Smash therapy is not a healthy form of treatment. I don't know of any therapist who would actually prescribe going to the rage room as a form of therapy, said Kevin Bennett. He is a psychologist and professor of psychology at Pennsylvania State University. Bennett adds that especially if a patient has issues with violent behavior, sending them to a rage room does not seem healthy. He compared it to sending a person with a gambling problem into a casino for treatment.
The thinking behind this kind of therapy, Bennett says, goes back to Sigmund Freud's psychotherapy theories nearly 100 years ago. He explained that it is an idea of catharsis. This means if you relieve your aggression and anger, you may feel better. The problem, he said, is that more recent studies, beginning in the 1960s, showed an unplanned result. If people learn that acting violently is okay in one situation, they may do so at other times. Bennett said that while some supporters of Freud may still support the theory, he and most others think that rage rooms are best left as just a form of entertainment.
Tom Daly operates one of the oldest rage rooms in the U.S. His Break Bar opened in 2015 in New York City. He says his visitors tell him that smashing things makes them feel better. However, his rooms are purely designed for fun. Daly says that during the pandemic, his rage rooms have stayed full. Before, the rooms were not the busiest part of his business.
That would be the bar and restaurant he operates next door. But those services have been closed for much of the pandemic. I think everyone's stressed out across the country, Daly said.
Among the disruptors on a recent night were a mother and her three teenage daughters. After being stuck together in the house for months, they were all happy to break things. The mother said her daughters have been out of school for a long time and do not know when they are going back. Her 17-year-old daughter, Piper, said she had lost her whole last year of high school. But inside a rage room, the girls laughed and cheered as they destroyed item after item. One of the things smashed against the wall was a plate with COVID-19 written on it. And that's the Health and Lifestyle Report. I'm Ana Mateo.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. I'm Steve Ember. World War II finally ended in August of 1945. Life in the United States began to return to normal. Soldiers began to come home and find jobs. Factories stopped producing war materials and began to produce goods for peacetime. At the same time, other changes began to take place in society. Many Americans were no longer satisfied with their old ways of life. They wanted something new and better. And many were now earning enough money to find that better life. Millions of Americans moved out of cities and small towns. They bought newly built homes in suburban communities outside busy cities. Today, we look at the growth of suburbs and other changes in the American population in the years after World War II.
And we'll have the living room right in here, and the kitchen right here, so we can see the children playing in the yard.
Yeah, the children. Children? Say, how many are you planning on? Not more than six, I hope. Maybe I better add a few more rooms back here at that.
A married couple in a marketing film for the home building industry. The United States counts its population every 10 years. The first census took place in 1790. At that time, the country had about 4 million people. 100 years later, in 1890, the population was 63 million. By 1950, there were more than 150 million people living in the United States. In the early years of America, the average mother had 8 to 10 children. Living conditions were hard. Many children died at an early age. Families needed a lot of help on the farm, so it was good to have many children. But over the years, birth rates fell. Families began to have fewer and fewer children. By 1900, the average woman had only three or four children. In 1936, during the Great Depression, the average American mother gave birth to only two children. Things changed after World War II. Suddenly, it seemed like every family started having babies. Parents were hopeful about the future. There were lots of jobs. People felt the need for a family and security.
after the long, difficult years of the war. From 1950 to 1960, the number of children between the ages of 5 and 14 increased by more than 10 million. The increase in births after the war produced what became known as the baby boom generation. An estimated 78 million Americans were born between 1946 and 1964. Many of the new parents moved to homes in the new suburbs built outside the urban environment of cities. Usually, a developer would buy land, maybe from a farmer, then clear it, level it, and build houses on it. Young families would buy the houses with money that they borrowed from local banks. Life was different in the suburbs, calmer, less crowded than life in the big city. There were all sorts of group activities. There were Boy Scouts and Girl Scouts, parent-teacher associations at school, outdoor cooking, where families gathered in someone's backyard to eat hamburgers hot off the grill. Historian William Manchester described life in the suburbs in this way. The new suburbs were free, open, and honestly friendly to anyone except black people, whose time had not yet come. Manchester wrote, "Families moving in found that their new friends were happy to help get them started. Children in the suburbs exchanged toys and clothing almost as though they were group property. When little Bobby outgrew his clothes, his mother gave them to little Billy across the street. People felt safe enough to leave their doors unlocked. Parents did everything they could to make life good for their children." Between 1950 and 1960, the number of boys playing on Little League baseball teams increased from less than 1 million to almost 6 million. The number of Girl Scouts increased by 2 million. Bicycle sales doubled. And it wasn't just two-wheeled transportation that experienced a boost.
USA in your Chevrolet. America's asking you to call. Drive your Chevrolet through the USA. America's the greatest land of all. On a highway or a road along a levee. Performance is sweeter. Nothing can beat her. Life is completer in a Chevy. So make a date today to see the USA. See it in your Chevrolet.
U.S. new car production was stopped during World War II to allow those factories to produce airplanes, tanks, and other military vehicles for the war effort. With the prosperity of peacetime, many Americans visited auto dealerships for the first time in years to replace that tired family car with something more up-to-date, even luxurious. For many years, popular singer Dinah Shore invited optimistic post-war Americans to take to the highway and see their country in a Chevrolet.
And see in your
war prosperity also led Americans to replace outdated home appliances, buy a new refrigerator or a television set.
Come closer, sweetheart. I'll say, I don't think that's fair, because we can't get closer.
Oh, but you could. If you had one of the new Westinghouse television sets with the exclusive electronic magnifier, that gives you a big close-up image whenever you want it. All you do is turn the electronic magnifier knob, and there, you get the heart of the picture. And see, I'm close enough to say, hello, good-looking.
Actress Betty Furness was commercial spokeswoman for Westinghouse.
And every Sunday night, General Electric brings you the finest motion picture stars on TV. The great names in comedy, in mystery, in romance. Every week a star, all summer long, on the General Electric Theater.
Over at competitor General Electric, actor Ronald Reagan, later the 40th President of the United States and often referred to as the Great Communicator, was for many years an effective television commercial spokesman every week on the GE Theater. Also tried to improve their children's education. In 1960, parents bought almost three times as many educational books as they did 10 years before. Parents also bought millions of dollars worth of pianos, violins, and other musical instruments for their children. It was true that the average number of children per family was increasing, but the total population of the United States did not increase as much during this period as one might have expected. The reason for this was that fewer immigrants were coming to the United States. In fact, the number of immigrants had been dropping for many years. In 1910, 11 immigrants were coming to America for every 1,000 Americans already living here. By 1950, less than 2 immigrants were coming for every 1,000 Americans. Where immigrants were coming from also changed. In the past, most came from Northern and Western Europe. But now, growing numbers of people came to the United States from Southern and Eastern Europe and from Latin America and Asia. Other changes in the United States population were also taking place. In the 1950s, most Americans still lived in the eastern, central, and southern parts of the country. But growing numbers moved west. The population of the western states increased by almost 40% during the 1950s. Remember we said the United States population gets counted every 10 years? One reason is because populations are used to decide how many members each state will have in the House of Representatives. Population changes can mean changes in the political influence of individual states in Congress. Another population change after World War II was in life expectancy. An American born in the early 1900s could only expect to live about 47 years. By the 1950s, however, most Americans could expect to live well past their 60th birthday. Life expectancy continued to increase with improvements in living conditions and medical care. The United States was a changing country, a nation on the move after World War II.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.